বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 মার্চ 22 ফাল্গুন এবং ফার্সি 16 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehran bn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনি শরণার্থীদের ব্যাপারে কোনো কোনো আরব দেশের দ্বিমুখী নীতির সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে, আওয়ামী লীগ ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে নিয়মিত আয়োজন শ্রোতাদের চিঠিপত্রের আসরে প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের জনগণ আমেরিকার শয়তানি নীতির শিকার, যে কোনো উপায়ে ইউক্রেনের লক্ষ্য অর্জনের ঘোষণা পুতিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা ভাইরাস, মাথা পিছু আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। ভারতের উত্তরপ্রদেশের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 300 আসনে জয়ী হবেন বলে দাবি করলেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এবং ইউক্রেন ইস্যুতে চাপের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, আমরা কি আপনাদের গোলাম? আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইউক্রেনের জনগণকে আমেরিকার শয়তানি নীতির শিকার হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো যুদ্ধের বিরোধী এবং যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে ততই তা জাতিগুলোর জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। তিনি আরো বলেন, আফগানিস্তান, ইয়েমেন ও ইরাকি জনগণের মতো ইউক্রেনের জনগণও আমেরিকার শয়তানি নীতির শিকার হয়েছে। সাইয়েদ রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো যুদ্ধের ঘোর বিরোধী, যত দ্রুত যুদ্ধ শেষ হবে তত তাড়াতাড়ি মানুষের দুঃখ কষ্ট ও বিপদের অবসান হবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি ভিয়েনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান সংলাপ নিয়েও কথা বলেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, তার সরকার পাশ্চাত্যের সঙ্গে এই সংলাপে অংশ নিলেও এ আলোচনার দিকে তাকিয়ে দেশের কোনো কর্মসূচি ফেলে রাখা হয়নি। তিনি বলেন, ভিয়েনা সংলাপ সফল হোক বা না হোক দেশ এগিয়ে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে মস্কো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই, চাই তা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা সংলাপের মাধ্যমে। তিনি রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ হুঁশিয়ারি দেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। মস্কো ঘোষণা করেছে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়, বরং একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। ম্যাক্রনকে পুতিন বলেন, ইউক্রেনকে নাৎসি মুক্ত করা, দেশটির নিরস্ত্রীকরণ ও নেটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন মস্কোর দাবির জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাশিয়া এর আগে বহুবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত নাগরিকদের উপর ইউক্রেনের সেনাবাহিনীর দমন অভিযানের প্রতিবাদ জানিয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ ইউক্রেনের যুদ্ধ বিমানগুলোকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সেদেশের প্রতিবেশী রোমানিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের উপযোগী ইউক্রেন সরকারের গোটা বিমান চলাচল বিভাগ ধ্বংস করে ফেলা হয়েছে। অন্যদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে মস্কো, রাশিয়া কারো চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না বলেও তিনি ঘোষণা করেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, রাশিয়ার সামরিক অভিযান প্রতিহত করার জন্য ইউক্রেনের হাতে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলেও রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, সম্প্রতি বলকান অঞ্চল সফরে গিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলবারের সঙ্গে সাক্ষাতে তিনি এসব পরিকল্পনার কথা জানতে পেরেছেন। অপরদিকে মার্কিন ও ব্রিটিশ কমান্ডোরা দাবি করেছেন, ইউক্রেনের পরিস্থিতি শোচনীয় হয়ে পড়লে তারা প্রেসিডেন্ট জেলেনস্কির উদ্ধারের পরিকল্পনা করে রেখেছেন। এসব বক্তব্য এমন সময় প্রকাশিত হয়েছে যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কিয়েভ বিরোধী অস্ত্রধারীদের উপর ইউক্রেনের সেনাদের গোলাবর্ষণের কারণে দেশটির রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে এবং এর ফলে চলমান যুদ্ধের সূচনা হয়েছে। পোল্যান্ড বলেছে, দেশটি তার যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলোকে ইউক্রেন যুদ্ধ জন্য ব্যবহার করতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল এক টুইটার বার্তায় একথা জানিয়ে বলেছে, তার দেশ পোল্যান্ডের যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য ওয়ারশোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছিলেন। এরপরই এ বক্তব্য এল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটন ওয়ারশোর সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তার খসড়ায় বলা হয়েছে, পোল্যান্ডের কাছে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি মিগ-29 যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান পরিচালনার কৌশল রপ্ত থাকায় তারা স্বাচ্ছন্দ্যে তাৎক্ষণিকভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস, মাথা পিছু আয় এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। আজ ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ব্যাপক জন অসন্তোষ এবং ধারাবাহিক প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব করোনা পরিস্থিতি এবং দেশের জনগণের মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধিকে কারণ হিসেবে তুলে ধরেছেন। আজ সোমবার ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন যুক্তি উপস্থাপন করেন। শেখ হাসিনা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য নিয়ে একটা কথা আসছে, এটা শুধু বাংলাদেশ না, করোনা ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি মন্দা, যে কারণে পৃথিবীর সব দেশে, সুদূর আমেরিকা থেকে শুরু করে সব দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তিনি বলেন, এখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি সারা বিশ্বে। এখন আমরাও তার কুফল ভোগ করছি। আমাদের এখানে কিছু জিনিসের দাম বাড়ছে, কারণ আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন এটা স্বাভাবিক কিছু প্রভাব পড়ে। সরকার প্রধান আরো বলেন, তাছাড়া এখানে কিছু লোক আছে যারা এই সমস্ত একটু ব্যবসা করে দুই পয়সা কামাই করতে চায়। সেখানে মনিটরিং করার ব্যবস্থা আমরা করছি। এ সময় তিনি আরো বলেন, আমাদের মাথাপিছু আয় তো বৃদ্ধি পেয়েছে, বিএনপি আমলে কতই বা ছিল, আজকে আমাদের মাথাপিছু আয় $2,591 অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। দেশের মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরে আমরা পুষ্টির ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা ও বই দেওয়া সব ধরনের ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 300 আসনে জয়ী হবেন বলে দাবি করেছেন। আগামী 10 মার্চ ফল ঘোষণা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে 300 আসনে জয়ী হবেন বলে দাবি করেছেন। তিনি আজ সোমবার ওই মন্তব্য করেন। আজই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। রাজ্যটিতে মোট 403 আসনের 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হল। ফল ঘোষণা হবে আগামী 10 মার্চ। আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করে বলেন, জনগণ এবার ডাবল ইঞ্জিন সরকারের ট্রাক উপড়ে ফেলতে প্রস্তুত, সমাজবাদী পার্টির জোট কমপক্ষে 300 আসনে জয়ী হবে। তিনি বলেন, সমাজবাদী সরকার গঠিত হলে আমরা পূর্বাঞ্চলকে অভূতপূর্ব উন্নয়নের দিকে সংযুক্ত করতে কাজ করব। অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, তারা যদি সরাসরি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করত আমি তার প্রশংসা করতাম। আপনার সরকার গঠিত হলে কতজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন? এ প্রশ্নের জবাবে অখিলেশ যাদব বলেন, এ বিষয়ে এখনও কারোর সাথে কথা হয়নি, কারো পক্ষ থেকে কোনো কিছু ঠিক করা না থাকলেও জোটে সম্পৃক্ত নেতাদের সম্মান বাড়ানো হবে। অখিলেশ যাদব বলেন, বিজেপি যদি 4 জন উপমুখ্যমন্ত্রী বানায় আমরা 8 জন করব, কিন্তু বিজেপি এবার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এদিকে বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও RJD বিধায়ক তেজস্বী যাদব উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে দাবি করেছেন, উত্তরপ্রদেশে বিজেপি সরকার বিদায়ী হচ্ছে, রাজ্যে সমাজবাদী পার্টির সরকার গঠিত হবে এবং অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হবেন বলেও মন্তব্য করেন RJD বিধায়ক তেজস্বী যাদব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে, এবার অন্যান্য খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বানের পর পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, তারা পাকিস্তানকে গোলাম মনে করে কিনা। এর আগে গত 1 মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলো সহ 22টি দেশের রাষ্ট্রদূত যৌথ চিঠি দিয়ে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে সমর্থন দেওয়ার আহ্বান জানায়। এ ধরনের প্রকাশ্য চিঠি দেওয়ার ঘটনা অনেকটা নজিরবিহীন এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গতকাল এক রাজনৈতিক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওই চিঠি প্রসঙ্গে বলেন, আপনারা আমাদেরকে কি মনে করেন? আপনারা কি মনে করেন যে আপনারা যা বলবেন তাই আমরা শুনব? ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর গত 2 মার্চ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। এই প্রস্তাবে চীন, ভারত ও ইরান সহ যে 35টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল, পাকিস্তান তার অন্যতম। পাকিস্তানকে পশ্চিমা দেশগুলোর প্রথাগত মিত্র বলে মনে করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নতুন একটি ড্রোন উন্মোচন করেছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার উপর সহজে হামলা করতে পারে। নতুন এ ড্রোনের নাম দেওয়া হয়েছে Miraj 504। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলেছে, IRGC-র পদাতিক বাহিনী এই ড্রোনের নকশা তৈরি করেছে এবং তারাই ড্রোনটি তৈরি করেছে। Miraj 504 ড্রোনটির উৎপাদন খরচ খুবই কম এবং এটি 2.5 কেজি বিস্ফোরক নিয়ে 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইহুদিবাদ ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে অন্তত 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সকাল 5টার দিকে ইহুদিবাদী শত্রুরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। সামরিক সূত্রটি জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের হামলা প্রতিহত করা হয় এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে ইসরায়েলি হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতে স্বীকার করা হয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরায়েল দামেস্কের কাছাকাছি অবস্থিত কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার 3 সেনা নিহত হয়। এ নিয়ে 3 সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল 5 দফা সিরিয়ায় হামলা চালাল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো আরব দেশ ভিসা ছাড়াই ইউক্রেনীয়দের সফরের অনুমতি দিয়ে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে, অথচ সৌদি জোট গত 7 বছর ধরে ইয়েমেনে গণহত্যা চালিয়ে গেলেও এই আরব দেশগুলো টু শব্দটিও করছে না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল আজাই সেদেশের উপর সৌদি আগ্রাসনের ব্যাপারে কোনো আরব দেশের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, কোনো আরব দেশ ভিসা ছাড়াই ইউক্রেনীদের সফরের অনুমতি দিয়েছে যাতে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তাদের প্রতি সমবেদনা জানানো যায়, অথচ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত 7 বছর ধরে ইয়েমেনে গণহত্যা চালিয়ে গেলেও ওই আরব দেশগুলো টু শব্দটিও করছে না। আর মাত্র 20 দিনের কম সময়ের মধ্যে ইয়েমেন যুদ্ধ 8ম বছরে গিয়ে পড়বে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত প্রায় 40 লাখ ইয়েমেনি ঘরবাড়ি হারিয়েছে এবং নিহত হয়েছে হাজার হাজার মানুষ। সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনিরা 21শ শতাব্দীতে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যুদ্ধের কারণে ক্ষুধা, দুর্ভিক্ষ ও বিভিন্ন ধরনের রোগে জর্জরিত ইয়েমেনিরা। অন্যদিকে আকাশ, স্থল ও নৌপথে ইয়েমেনকে অবরুদ্ধ করে রাখায় নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। প্রায় 11 দিন আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। কোনো যুদ্ধই গ্রহণযোগ্য হতে পারে না, কেননা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। কিন্তু ইউক্রেনের মানবিক বিপর্যয়ের সাথে ইয়েমেনের মানবিক বিপর্যয়ের কোনো তুলনাই চলে না। বিষয়ের ব্যাপার হচ্ছে, কোনো আরব দেশ ইয়েমেনে সরাসরি গণহত্যায় জড়িত অথবা নীরব রয়েছে, অথচ তারাই আবার ইউক্রেনে নিহত ব্যক্তি ও শরণার্থীদের জন্য মায়াকান্না করছে এবং মানবাধিকারের কথা বলছে। গত 7 বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন ও গণহত্যায় প্রধান সহযোগী সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইউক্রেনি শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খুলে দেয়া হবে। এছাড়া কোনো আরব দেশ রাশিয়া ও ইউক্রেনকে সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, অথচ এ দেশগুলোই মুসলমান ও আরব দেশ হওয়া সত্ত্বেও ইয়েমেনের ব্যাপারে কিছুই বলছে না। ইয়েমেন ও ইউক্রেনের ব্যাপারে শুধু যে আরব দেশগুলো দ্বিমুখী আচরণ করছে তাই নয়, একই সাথে মানবাধিকারের দাবিদার আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোও একই আচরণ করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখনও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আজ যারা কথায় কথায় মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতার কথা বলে, তারাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল। এই ভাষণ বাজাতে গিয়ে আমাদের কত অত্যাচার, নির্যাতন, অপমান সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, সেদিন বঙ্গবন্ধু শুনিয়েছিলেন বাঙালি জাতিকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার অমর বাণী। এই ভাষণ দেশ কালের সীমানা পেরিয়ে যায়, যার ফলে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। এদিকে প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের আর কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এই মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারেক রহমানের 16তম কারামন্ত্রী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 14 বছর ধরে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় আছে, আর এই ক্ষমতায় থাকার নীলনকশা শুরু হয়েছে 1/11 সময় থেকে। সবই ছিল পূর্ব পরিকল্পিত। বেগম জিয়ার জনপ্রিয়তা শেষ করে দেওয়ার জন্যই এসব করা হয়েছে। বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এখন আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই। আসুন আমরা নিজেদের সংঘবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করি, সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ করি, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে অবৈধভাবে চেপে বসা সরকারকে পরাজিত করি। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর, প্রিয়জন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছামতো খায়, ইচ্ছামতো পরিধান করে আর ইচ্ছামতো বাহনে আরোহণ করে, আল্লাহ তার উপর অনুগ্রহের দৃষ্টি ফেলেন না যতক্ষণ না সে তা হারায় কিংবা বর্জন করে।
আমরা সবাই আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য তার নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করব। এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদি গ্রাম থেকে, আর পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারওয়ার। তিনি লিখেছেন, রেডিও তেহরান সর্বমহলে প্রশংসিত একমাত্র আন্তর্জাতিক ইসলামী প্রচার মাধ্যম, তেলাওয়াতের মাধ্যমে যার দৈনন্দিন অধিবেশনের সূচনা হয়, এর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বস্তুনিষ্ঠতার কোনো জুড়ি নেই এবং প্রশ্নও নেই। রেডিও তেহরানের অসম্ভব শ্রোতানন্দিত একটি অনুষ্ঠান প্রিয়জন। শ্রোতাদের চিঠিপত্রের এই অনুষ্ঠানটি সত্যিকারার্থে আকাশচুম্বী শ্রোতা প্রিয়তার স্বীকৃতি পেয়েছে। এখানে শ্রোতাদের মতামত, প্রস্তাব, বিভিন্ন প্রশ্ন, গঠনমূলক সমালোচনা ইত্যাদির সমাহারে ভরপুর। এছাড়া রংধনু আসর অনুষ্ঠানও একটি জনপ্রিয় অনুষ্ঠান বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
প্রিয়জন ও রংধনু আসর সম্পর্কে আপনার অভিমত জেনে ভালো লাগলো। তো চিঠি লেখার জন্য গোলাম সরোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নেশামুক্ত বেতার শ্রোতার সংঘের সভাপতি মোহাম্মদ ওসমান গনি পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার প্রাণ, ১৯৯৬ সাল থেকে আমি লেখালেখি করি এই বেতারে। সে সময়ে নিয়মিত শুনতাম খুব কষ্ট করে রেডিও টিউন ঘুরিয়ে ঘুরিয়ে। সম্প্রতি কুড়িগ্রামের সিনিয়র শ্রোতাবন্ধু আব্দুল কুদ্দুস মাস্টারের অনুরোধে ফের শুনতে শুরু করেছি। এখন অনলাইনে অনুষ্ঠান শুনছি অনেক সহজে।
ভাই উসমান গনি, নতুন করে অনুষ্ঠান শোনা শুরু করায় আপনাকে এবং অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করায় আব্দুল কুদ্দুস মাস্টার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সী দরুদ পাঠিয়েছেন দুটি মেইল। একটিতে তিনি লিখেছেন, ২৪ জানুয়ারি সোমবার চিঠিপত্রের আসর প্রিয়জন শুনে ভালো লাগলো। পশ্চিমবঙ্গের শ্রোতাদের চিঠি মন কেড়েছে। এছাড়া বিশ্বনবীর শিশুপ্রীতি সম্পর্কে প্রচারিত অনুষ্ঠানটিও ছিল চমৎকার। শিক্ষণীয় অনুষ্ঠান উপস্থাপন করায় রেডিও তেহরানকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাই মুন্সী দরুদ, প্রিয়জন ও রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বরিশাল সাদরের কাশীপুর তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরান সম্পর্কে তিনি একটি অন্তমিল কবিতা লেখার চেষ্টা করেছেন। এটি এরকম, বস্তুনিষ্ঠ গণমাধ্যম রেডিও তেহরান, ভালো লাগে রংধনু, ভালো লাগে প্রিয়জন, ইসলামী মুখপাত্র সমাজের দর্পণ, সত্য কথা বলতে হয় না কৃপণ, সবার আগে সঠিক খবর পাই তেহরানে, বাংলা বিভাগ অতুলনীয় পরিপূর্ণ গুণে মানে।
কবিতার ছন্দে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করায় জিল্লু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব থেকে এবারে মেইলটি পাঠিয়েছেন আব্দুল কুদ্দুস মাস্টার। তিনি লিখেছেন, ৭ ফেব্রুয়ারির প্রিয়জন শুনে মন ভরে গেল। বিশেষ আঙ্গিকে সাজানো এই পর্বটি ছিল একটি বৈচিত্র্যময় প্রিয়জন। মুর্শিদাবাদ থেকে নাজিমুদ্দিন ভাইয়ের চিঠিতে রেডিও তেহরানের ২০২১ সালের শ্রোতাবান্ধব সব কর্মসূচির যৌক্তিক ও যথার্থ মূল্যায়ন ভীষণ ভালো লাগল। ২০২১ সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা অর্জনকারী শ্রোতাবন্ধু শাহাদত হোসেন ও বিধানচন্দ্র সেন্নালের অনুভূতি ছিল চমৎকার ও গঠনমূলক। এছাড়া কুষ্টিয়ার শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান ও আসামের আব্দুল সালাম সিদ্দিক ভাইয়ের চিঠি প্রেরণা জুগিয়েছে। সাক্ষাৎকার পর্বে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শ্রোতাবন ডাক্তার শাহানা হাসানের রেডিও তেহরান শোনার অনুভূতি চমৎকার লেগেছে।
প্রিয়জন, অনুষ্ঠানটি সম্পর্কে চমৎকার মতামতের জন্য আব্দুল কুদ্দুস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রতি ঘরে ঘরে রেডিও তেহরানের বার্তা পৌঁছে দেবার যে স্লোগান নিয়ে আজ ৪০ বছর IRIB বাংলা বিভাগের যাত্রা শুরু হয়েছিল, তা আজ মহিরুহে পরিণত হতে যাচ্ছে। যেদিন থেকে রেডিও তেহরানকে প্রথম আবিষ্কার করেছিলাম, সেদিন থেকেই রেডিও তেহরানকে একটি আদর্শ পরিবার, সাংস্কৃতিক ও ধর্মীয় গণমাধ্যম হিসেবে হৃদয় স্থানে দিয়েছিলাম এবং পরিবারের সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করছিলাম। এ ধারা আজ অব্যাহত রয়েছে। যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখবেন, ততদিন রেডিও তেহরানের পাশেই থাকব ইনশাআল্লাহ।
রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় আব্দুস সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে এক শ্রোতা বন্ধুর সাক্ষাৎকার, টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি কথা বলতেছিলাম আলিয়া তারিফ, সভাপতি জননী বেতার শ্রোতা সংঘ, গ্রাম তিল্লা কুটাপাড়া, তিল্লা ছাপান্ন থেকে।
ভাই আলী আহমেদ আরিফ, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমি রেডিও তেহরান 2006 এবং 7 সাল থেকে নিয়মিত শুনি। আসলে আমার আব্বা রেডিও তেহরান প্রতিদিন 8:30 শর্টে যে শুনতেন, সঠিক খবরগুলো শুনতেন, আমিও আমার আব্বার পাশাপাশি শুনতাম।
আপনি বললেন যে বাবার সাথে বসে শর্ট ওয়েভ মাধ্যমে আপনি রেডিও তেহরান শোনা শুরু করেছেন, তো বর্তমানে কিভাবে অনুষ্ঠান শুনছেন?
বর্তমানে আমি দুই মাধ্যমে শুনে থাকি, রেডিও তো মাঝে মধ্যে শুনে থাকি, আবার মোবাইল দিয়েও শুনে থাকি। আসলে রেডিওতে মানে পরিষ্কার শোনা যায় না, আগে 2006 এবং 7 সালে যে পরিষ্কার শুনতে পারতাম আমার বাড়ি থেকে, বর্তমানে একেবারেই শোনা যায় না, কিন্তু মোবাইলে পরিষ্কার শোনা যায়।
আচ্ছা আরিফ ভাই, রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
আসলে সব পরে অনুষ্ঠান ভালো লাগে, কোনটা যাই কোনটা বলি, সবচেয়ে ভালো প্রিয়জন অনুষ্ঠানে ভালো লাগে মোটামুটি শুনি।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও বিশ্ব সংবাদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি।
রেডিও তেহরান যে সমস্ত প্রচার করে থাকে সম্পূর্ণই গঠনমূলক এবং সত্যই সংবাদ প্রচার করে থাকে, যা অন্য মিডিয়া তুলে ধরতে পারে না।
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন।
রেডিও তেহরানের পক্ষ থেকে আমি বেশ কয়েকজন শ্রোতাকে শুভেচ্ছা দিতে চাই বাংলাদেশের, যেমন বিধানচন্দ্র ঠিকাদার গোপালগঞ্জ, এস এম সহকালী ইনেদো, আব্দুল মান্নান চাপাই, শাহজালাল হাজারি গাইবান্ধা এবং সরদারের কুমিল্লা সহ নাম ভাবার অনেকে, এবং এবার শুভেচ্ছা দিতে চাই আমাদের জনকারের সকল সদস্য।
তো আলী আহমেদ আরিফ ভাই, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে রেডিও তেহরানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে আলোক দাস পাঠিয়েছেন এবারের মেইলটি রেডিও তেহরানে। এটি তার প্রথম চিঠি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুকে প্রীতি আর শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদ সহ প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লাগছে। 17 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কথাবার্তার আসরে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ ভালো লেগেছে। এছাড়া রংতুনু আসর অনুষ্ঠানটি ছিল খুবই উপভোগ্য। অনুষ্ঠানে প্রচারিত গল্পটি বেশ শিক্ষণীয় হয়েছে। এমন একটি অতুলনীয় ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
প্রথমবারের মতো চিঠি ও মতামতের জন্য আলোক দাস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নিয়মিত লিখবেন। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, বর্তমানে রেডিও তেহরান আমার কাছে অতি জনপ্রিয় বেতার মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে আন্তর্জাতিক বেতারগুলো তাদের অনুষ্ঠান প্রচার সীমিত করছে বা বন্ধ করে দিচ্ছে, সেখানে রেডিও তেহরান পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলা ভাষাভাষী অগণিত শ্রোতার মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা কত, চাকরি হতে অবসর গ্রহণের বয়সসীমাই বা কত?
জি, ইরানে সরকারি চাকরিতে নিয়োগের সর্বনিম্ন বয়স 20 বছর আর সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হলে 30 বছর বয়স, স্নাতক সম্মান পাশ হলে 35 বছর, স্নাতকোত্তর হলে 40 বছর আর পিএইচডি ডিগ্রিধারী হলে 45 বছর পর্যন্ত সরকারি চাকরিতে যোগদানের সুযোগ থাকে, আর অবসরের বয়সসীমা 60 বছর।
আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি তার কৌতূহল মিটেছে। ভারতের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে পরের মেইলটি পাঠিয়েছেন জাকির হোসেন। লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের জন্ম লগ্নের শ্রোতা। রেডিও তেহরান ছাড়াও বহির্বিশ্বের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম, কিন্তু রেডিও তেহরান আমার কাছে এক নম্বর। তার অনেকগুলো দিক আছে। রেডিও তেহরান সব শ্রোতাকে সমান গুরুত্ব দিয়ে থাকে, সে কারণেই আমাদের গ্রামের রেডিও প্রেমী অনেক মানুষ রেডিও তেহরান শোনেন।
ভাই জাকির হোসেন, আপনার গ্রামে যারা রেডিও তেহরান শোনেন তাদেরকে প্রিয়জনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসরের শেষ মেলটি এসেছে কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন মখলেসুর রহমান। 20 জানুয়ারি প্রচারিত রংধনু আসরের প্রশংসা করে তিনি লিখেছেন, বিশ্বনবীর শিশু প্রীতি শীর্ষক অনুষ্ঠানের শুরুতেই একজন ইরানি শিশুর সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, শিশুদের সাথে নবীজির খেলাধুলা, শিশুদের প্রতি নবীজির আদর ভালোবাসা, ঈদের দিনে ইয়াতিম শিশুকে নতুন জামা কাপড় দেওয়ার গল্প, শিশুদের সমাধিকার, শিশুদের সাথে বড়দের আচরণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে গল্প বলি, শোনো প্রিয় নবীজির সমবেত কণ্ঠে গান এবং ছোট্ট বন্ধু আফিয়া আলমের উচ্চারণে রাসুলে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিবেদিত কবিতাটি ভীষণ ভালো লেগেছে। চমৎকার, শিক্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আরও কিছু চিঠি আছে, কিন্তু সময়ের অভাবে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। যারা চিঠিগুলো পাঠিয়েছেন তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ বাংলাদেশ, ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়, আফিয়া খানম জুলি গোপালগঞ্জের ঘোড়াদায়ের থেকে, বগুড়ার শেরপুর থেকে সম্পদ কুমার পোদ্দার বলরাম, চাঁপাই নবাবগঞ্জের নাচল থানার সোনা মনসা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্নাল এবং মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি হামদে এলাহি। এটির কথা ও সুর মহিউদ্দিন তাহিরের, আর গেয়েছেন তাওহিদুল ইসলাম ও জেসান তৌহিদ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে এসে যে দীপ্ত হল, তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে এসে যে দীপ্ত হল, তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর।
সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো তোমার আমিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 7 মার্চ সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 7 মার্চের ভাষণ মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। যে কৌশলে রুশ সেনাদের প্রতিহত করতে চায় ইউক্রেন, প্রথম আলো। ইউক্রেনে 600 মিসাইল হামলা করেছে রাশিয়া, ইউক্রেন মানব জমিন। তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, যুগান্তর। সরকারের অবস্থানে পশ্চিমারা নাখোশ, সিসির বক্তব্যে রুশ দূতাবাসের অসন্তুষ্টি, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, নজিরবিহীন ঘটনা বিজেপি নাটক করল, অভিযোগ করে রাজভবনে গেলেন মমতা, আনন্দবাজার পত্রিকা। বারাণসীতে পদ্মঝড় নাকি সাইকেলের জয়, উত্তরপ্রদেশের শেষ দফা ভোটে নজর মোদির কেন্দ্রে, দৈনিক সংবাদ প্রতিদিন। মুর্শিদাবাদে গুলি করে সহকর্মীকে খুন করে আত্মহত্যা বিএসএফ জওয়ানের আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আজ ঐতিহাসিক 7ই মার্চ, এ সম্পর্কিত খবর আজকের সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। ইত্তেফাকের শিরোনাম, 7 মার্চের ভাষণ মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চে দেওয়া ভাষণে যে নির্দেশনা দিয়েছিলেন তা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছেন। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক 7ই মার্চ 2022 উদযাপনে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐতিহাসিক 7 মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া ইউক্রেন সংঘাত ও যুদ্ধ নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি। প্রথম আলোর খবর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দিতে আহ্বান জানিয়েছে। ইউক্রেন যুদ্ধে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। কিয়েভ সহ 4 শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনে 600 মিসাইল হামলা করেছে রাশিয়া। মানবজমিনের এই খবরে লেখা হয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত 600 মিসাইল হামলা করেছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম সিএনএনকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনায় রাশিয়ার যে সক্ষমতা রয়েছে তার প্রায় 95% ইউক্রেনে জড়ো করেছে দেশটি। এদিকে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার প্রায় 65 কিলোমিটার দীর্ঘ সামরিক বহর, যদিও গত কয়েকদিন ধরেই এটি থেমে আছে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বহরটি থেমে আছে। তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এক আপডেটে জানিয়েছেন, কিয়েভ দখলে নিতে শক্তি সঞ্চয় করছে রাশিয়া।
যুগান্তরে প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে, প্রায় 2 সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। কালের কণ্ঠের শিরোনাম, ইউক্রেন পরিস্থিতি, সরকারের অবস্থানে পশ্চিমারা নাখোশ, সিইসির বক্তব্যে রুশ দূতাবাসের অসন্তুষ্টি। এই খবরে লেখা হয়েছে, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বাংলাদেশ সমর্থন না করায় কয়েকটি পশ্চিমা দেশ নাখোশ হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্রদেশ আলাদাভাবে বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তাদের অসন্তুষ্টি জানিয়েছেন। এদিকে ঢাকায় রুশ দূতাবাস অসন্তোষ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যে। সিইসি হাবিবুল আউয়াল গত 28 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে মাঠ না ছাড়ার পরামর্শ দিতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদাহরণ দিয়েছিলেন।
জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার হটাতে হবে, মির্জা ফখরুল মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের আর কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এ মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি খুব পরিষ্কার। আমাদের প্রথম দাবি হচ্ছে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, তথ্যমন্ত্রী মানুষের দরিদ্র নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নজিরবিহীন ঘটনা, বিজেপি নাটক করল, অভিযোগ করে রাজভবনে গেলেন মমতা। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সোমবার অধিবেশনে বিক্ষোভরত বিজেপি বিধায়কদের থামতে অনুরোধ করেন রাজ্যপাল। তার কথা না শোনায় রাজ্যপাল বিধানসভা ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন, কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্য মন্ত্রীরা তার পথ রোধ করেন। হাত জোর করে ফিরহাদ হাকিম অনুরোধ করেন রাজ্যপালকে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে থেকে যাওয়ার অনুরোধ করেন। তৃণমূলের মন্ত্রী এবং বিধায়কেরা রাজ্যপালকে ঘিরে ফেলে আটকে দেন। বিজেপির বিক্ষোভের মধ্যেই হাত জোর করে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন রাজ্যপালকে। তার কথা শুনে ফের বসে পড়েন রাজ্যপাল। মমতা বলেন, সাংবিধানিক সংকট হতে পারত।
বারাণসীতে পদ্মঝড় নাকি সাইকেলের জয়? উত্তরপ্রদেশে শেষ দফা ভোটে নজর মোদির কেন্দ্রে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, স্লগ ওভারে পৌঁছে গেল উত্তরপ্রদেশের খেলা। সোমবার যোগীর রাজ্যের 54 আসনে ভোট গ্রহণ। ভাগ্য পরীক্ষা রাজ্যের 3 মন্ত্রীর, তবে সব ছাপিয়ে
সকলের নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে। এবার এই কেন্দ্রে পদ্ম ফুটবে নাকি গড়গড়িয়ে চলবে সাইকেল, সেটাই এখন দেখার বিষয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের জনগণ আমেরিকার শয়তানি নীতির শিকার, যে কোনো উপায়ে ইউক্রেনের লক্ষ্য অর্জনের ঘোষণা পুতিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি, মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। ভারতের উত্তরপ্রদেশের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে 300 আসনে জয়ী হবেন বলে দাবি করেছেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ইউক্রেন ইস্যুতে চাপের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমরা কি আপনাদের গোলাম? শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল গ্যাসের উপর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $139 ছুঁয়েছে। 13 বছরের মধ্যে এটাই সর্বোচ্চ তেলের দাম। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।